Guașa.
Guașa. Guașa.
ABC Radio 89.2 FM. শুরু হয়ে গেল কুয়াশা এবং সঙ্গে আছি শর্মিন। আর এখন শুনবেন আজকের কুয়াশার প্রথম গল্প, যার নাম ছায়ায় মায়ায়। সঞ্জীব কুমার দে লিখেছেন আর পড়ে শোনাচ্ছে সেতু। এখন শুনবেন আজকের গল্পের প্রথম পর্ব, তারপর ছোট্ট একটা ব্রেক নিয়ে চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বে, তারপরে আবার ফিরে আসছি। চলছে কুয়াশা ABC Radio 89.2 FM।
অফিসের গাড়ি যখন বাড়ির গেটে এসে আমাকে নামিয়ে দিয়ে গেল, তখন রাত্রি শেষের দিকে। ঘড়িতে সময় দেখলাম 2:20। তবু তো আজ তাড়াতাড়ি ফিরতে পেরেছি। সংবাদপত্র অফিসের সাব এডিটরের কাজ, শহর সংস্করণ অর্থাৎ শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয় সাধারণত রাত 2:00, বিশেষ বিশেষ ক্ষেত্রে আরো পরে। শেষ মুহূর্ত পর্যন্ত চলে সম্পাদনার কাজ। সম্পাদন সহযোগী হিসেবে এই সময়ে আমার মতো সাব এডিটরদের ব্যস্ততার কোনো শেষ নেই। বার্তা সম্পাদকের টেবিলে প্রিন্ট প্রপোজাল দাখিল করে তার অনুমোদন পেলে তবেই আমাদের ছুটি। দীর্ঘ 8 মাস পর বদলি হয়ে ফিরে আজই প্রথম কলকাতায় প্রধান দপ্তরে কাজে যোগ দিয়েছি। মাত্র গতকাল বিকেলেই ফিরেছি নয়াদিল্লি থেকে। কদিন তোলপিতল্পা বাধাবাধি ট্রেন যাত্রার ধকল, আবার বাড়ি ফিরে এসে নতুন করে গোছগাছ ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে অফিসের প্রথম দিনের পরিশ্রমের ক্লান্তি। তবুও সমস্ত অগ্রাহ্য করে অদম্য আগ্রহে বাড়ির সদর দরজায় বেল বাজায়। 9টা নাগাদ বাড়ি থেকে মায়ের ফোন গিয়েছিল অফিসে। শুনেছিলাম মায়ের উত্তেজিত কণ্ঠস্বর,
খোকা জানিস সে এসেছে?
সে মানে পিঙ্কি, আমাদের ছোট্ট অশরীরী বন্ধু। ভুল লিখলাম, মায়ের ছায়া সঙ্গিনী কন্যা, আমার চপলা চঞ্চলা ভগ্নী। পুরনো দিল্লির পাহাড়গঞ্জের ভাড়া বাড়ি থেকে মায়ের অপত্য স্নেহ যাকে টেনে এনেছে এখানে, সেই পিঙ্কি যার অকাল মৃত্যুতে ভয় পেয়ে তার মা বাবা বোনেরা পালিয়ে গেছে বাড়ি ছেড়ে, এমনকি শহর ছেড়েও পরিত্যাগ করে গেছে তাকে। দিনের পর দিন অসহায় একা যে নীরবে গুমড়ে মরেছে পরিত্যক্ত অন্ধকার বাড়িতে, আর যার অস্তিত্ব আবিষ্কার করে মা একদিন তাকে আঁকড়ে বুকে তুলে নিয়েছেন। কিভাবে পিঙ্কি এখানে এসেছে তা জানি না, তবে সে এসেছে নাকি আমাদের সঙ্গে আমাদের অজান্তে। মায়ের ফোন পাওয়া মাত্রই বিস্ময়ে আবিষ্ট হয়ে পড়েছি, খুশিতে প্লাবিত হয়ে চলেছি। কোনো মতে চেপে রেখেছি উচ্ছ্বাস ও অশরীরী। পিঙ্কি আমাদের অজ্ঞাতই হয়ে উঠেছে আমাদেরই একজন। দরজা খুলতে বেশ দেরি করছেন মা, বুঝতে পারছি আজ আর আমার অপেক্ষায় একতলায় বসে নেই তিনি। নিশ্চয়ই পিঙ্কিকে নিয়ে ব্যস্ত দোতলায় তার ঘরে, তাই নামতে দেরি হচ্ছে। দরজা খোলা মাত্রই কৌতূহল প্রকাশ হয়ে পড়ল আমার, মা পিঙ্কি কি করছে, কোথায় সে? মায়ের মুখ আনন্দে উজ্জ্বল, আঙুল ঠোঁটে চেপে চাপা গলায় তিনি বললেন, জোরে কথা বলিস না খোকা, ও জেগে উঠবে, ও খুব ক্লান্ত রে, ঘুমাচ্ছে। উপরে উঠে মা তার ঘরের দিকে ইশারা করলেন, ঘরে আলো জ্বলছে, পাখা ঘুষে দুটো, একটা সিলিং একটা পেডিস্টাল, মশারি খাটানো বিছানায় পাশাপাশি দুটো বালিশ, যেমন থাকতো পাহাড়গঞ্জের বাড়িতে। অনুমান করলাম পিঙ্কি ঘুমাচ্ছে, কিন্তু তাকে দেখতে পেলাম না। হতাশ চোখে তাকালাম মায়ের দিকে। মা আশ্বস্ত করলেন, এখন জামা কাপড় বদলে হাত মুখ ধুয়ে নে, আমি খাবার গরম করি, সময় ঠিক দেখা পাবি। কোনোদিনই সকালে ঘুম ভেঙে উঠতে পারি না আমি, সম্ভব নয়। রাত 3টে নাগাদ তো বিছানায় যাই, অন্তত ঘন্টা ছয়েক না ঘুমোলে কি চলে? তাই বিছানা ছাড়তে ছাড়তে 9:30 তো বাজে, কোনো কোনো দিন 10:30। আজ ঘুম ভাঙল সকল রেকর্ড অতিক্রম করে 10:40। চোখ খুলে টেবিল ঘড়িতে সময় দেখে ধড়ফড় করে উঠে বসলাম। বাথরুমে গিয়ে দাঁত ব্রাশ করে চায়ের প্রতীক্ষায় টেবিলে এসে বসেছি। মা রান্নাঘর থেকে জানান দিলেন, খোকা বস, এক্ষুনি চা দিচ্ছি। টেবিলের উপর খবরের কাগজ, অভ্যাস বসে একবার স্পর্শ করলাম। পড়তে ইচ্ছে হল না। আমাদেরই কাগজ, সম্পাদনের কাজে মোটামুটি পুরোটাই পড়া হয়ে যায় পূর্বরাতে, তাই আমাদের কাছে পরদিন সকালে এসব সংবাদের আর কোনো আকর্ষণই থাকে না। পরিবর্তে প্রস্তুত হতে হয় নতুন সংবাদ পরিবেশনের উদ্দেশ্যে। টিভি খুলতে গিয়ে থমকাতে হলো, যা কেবল অপারেটরকে তো খবর দেওয়া হয়নি, আর অ্যান্টেনার পা চুকিয়ে ফেলেছি তো বছর পাঁচেক আগে। অগত্যা কাগজটা খুলতেই হলো, আর খুলেই স্তম্ভিত হয়ে গেলাম। এ কি, এটা কেমন করে হলো, আর এ অবস্থায় কাগজটা বেরোলই বা কি করে? এটা কি শেষ মুহূর্তের সম্পাদকীয় কোনো সিদ্ধান্ত নাকি মুদ্রণের ভুল? এই কাগজের ইতিহাসে তো এমন কোনোদিন ঘটেনি। শুধু এই কাগজ কেন, কোনো কাগজের কোনো সংস্করণে আদৌ এমন ঘটেছে কি? প্রথম পাতায় কাগজের টাইটেল ব্লকের পরের অংশ, দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশিত হয় যেখানে, বোল্ড লেটার হেডিং এ প্রায় অর্ধেক পাতা জুড়ে, সেই অংশটা একেবারে সাদা, কিচ্ছুটি নেই। আশ্চর্য, অথচ আমার বেশ মনে আছে গত রাতের বিষয়টা, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত। হ্যাঁ, হেডিংটাও পুরোপুরি মনে আছে, আমি লিখেছিলাম সেটা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন লক্ষ্মী সাইগল, হেডিং সমেত পুরো নিউজটা উধাও। এমন অবশ্য বহুবার ঘটেছে যে শেষ সংস্করণের প্রিন্ট অর্ডার হয়ে যাবার পরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এসে পৌঁছেছে, মুহূর্তে বদলে গেছে বিষয়। তাই যদি ঘটে থাকে তো অন্য কথা, কিন্তু পাতা সাদা থাকার কথা নয়। তড়িৎ গতিতে উঠে গিয়ে টেলিফোনের রিসিভার তুলে নিলাম, ডায়াল করলাম আমাদের চিফ সাব এডিটর শশাঙ্ক দাকে। লাইন এঙ্গেজড, হবেই তো, এমন একটা ব্যাপার, ওরা কি আর চুপ করে বসে থাকবেন? একটু অপেক্ষা করে সাহস করে ডায়াল করলাম নিউজ এডিটর প্রভাত দার বাড়িতে। লাইন পাওয়া গেল, তাকে পেলাম না। স্ত্রীকে ডাক্তার দেখাতে নিয়ে গেছেন প্রভাত দার, ফিরতে দেরি হবে, জানালো বাড়ির কাজের লোক। আরো দু চার জায়গায় ফোন করা যেত কিন্তু ইচ্ছে হলো না, কেমন তিক্ত হয়ে গেল মেজাজটা। আবার এসে বসে পড়লাম টেবিলে, ততক্ষণে মা চায়ের কাপ হাতে হাজির। খোকা, উঠতে অনেক দেরি করে ফেলেছিস আজ, অনেকগুলো কাজ আজই করতে হবে তোকে। প্রথম কাজ, মমতাকে খবর পাঠাবি আমরা ফিরেছি, কাল থেকেই যেন কাজে আসে। আর দ্বিতীয় কাজ, দুধের দোকানে বলবি আজ বিকেলেই দুধ দিতে, কাল থেকে সকালে যেমন দিত রোজ হাফ লিটারের প্যাকেট একটা করে। তারা চা তুই খেতে পারিস ঠিক কথা, কিন্তু আমি একেবারে পারছি না। আমি মৃদু হেসে কাপে চুমুক দিলাম। আর হ্যাঁ, সবচেয়ে বড় কাজ কেবল কানেকশন, আজই বলে করিয়ে দিস, মা বলে চলে গেলেন, নইলে মেয়েটাকে সামলানো যাবে না। মুহূর্তে মনে পড়ে গেল পিঙ্কির কথা, ভুলে গিয়েছিলাম, জিজ্ঞাসা করে উঠলাম, কোথায় সে? সে কি আর এক জায়গায় স্থির হয়ে বসে আছে? লাট্টুর মতো সারা বাড়ি পাকিয়ে বেড়াচ্ছে, মা বললেন। নতুন বাড়ি, নতুন পরিবেশ, ওর এখন উৎসাহের ঘাটতি নেই। কোন ভোরে উঠেছে জানিস? মায়ের সেই অত্যাধিক কথা বলার প্রবণতা, যা কয়েকদিন অন্তর্হিত ছিল তা আবার ফিরে এসেছে লক্ষ্য করলাম। আর দৌড়াত্ম করছে খুব, মা বলে যান, ছাদে উঠে পাশের বাড়ির কুকুরটাকে রাগিয়েছে খুব। একবার গিয়ে দেখি রাস্তায় গাছে আটকে থাকা একটা ঘুড়ি পাড়ার জন্য কার্নিশে নেমেছে, ধমকে এনেছি, তোর ঘুম ভাঙামার চেষ্টা করেছে এ ঘরে ঢুকে কয়েকবার। আমি আগলে আগলে নিয়ে গেছি, মনের কোণে সন্দেহ দেখা দিল। পিঙ্কির বিরহে মা প্রলাপ বকছেন না তো? সত্যি পিঙ্কি এসেছে নাকি এসব মায়ের বিকার? নিরাসক্ত গলায় জিজ্ঞাসা করলাম, এখন কি করছে সে? এই তো আমাকে রান্নাঘরে লুচি বেলে দেওয়ার চেষ্টা করছিল, দেখি গিয়ে আবার কি কাণ্ড করছে। মা ঘর ছেড়ে বেরোতে গিয়ে আবারও ফিরে আসলেন, হ্যাঁ রে, তোর শরীরটা কি খারাপ লাগছে? না তো, আমি জোরালো গলায় বললাম। মা বিশ্বাস করলেন বলে মনে হলো না, বললেন, কেমন যেন মনে হচ্ছে তোকে, কিছু যেন ভাবছিস, কথাগুলো শুনতে চাইছিস না, কেমন অন্য মনস্ক। আসলে কি হয়েছে জানো মা, কাগজের ঘটনাটা জানাতে চাইলাম মাকে, একটা বিশ্রী ব্যাপার হয়েছে। আমাদের আজকের কাগজের শেষ সংস্করণে বলতে বলতে মুহূর্তে স্তম্ভিত হয়ে গেলাম। মাকে দেখাবো বলে কাগজটার ভাঁজ খুলছিলাম, চোখ পড়তেই স্তব্ধ হতে হলো বিস্ময়ে। কোথায় সাদা অংশ? বোল্ড লেটারে জল জল করছে গত রাতের ঠিক হওয়া হেডলাইন অবিকল। নিজের অজ্ঞাতে আমার গলা দিয়ে অস্ফুটে উচ্চারিত হয়ে পড়ল, অদ্ভুত। মা কিছুই বুঝলেন না, আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কি অদ্ভুত, তুই কিসের কথা বলছিস খোকা? আজকের কাগজের এই অংশটা, মায়ের দিকে কাগজটা মেলে ধরে আমি উত্তেজিত গলায় বলতে থাকি, একটু আগে এই অংশটা আমি দেখেছি শূন্য, একেবারে সাদা, এই জন্য একে ওকে ফোনও করে ফেললাম কয়েকটা, ধরো মিনিশ দর্শকের ব্যবধান, এখন দেখছি যে সবই ঠিক আছে, মানে যা থাকার কথা তাই। ভেবেছিলাম মাও আমাকে অবিশ্বাস করবেন, তা না করে তিনি ভয়ে ভয়ে শুধলেন, হ্যাঁ রে, পিঙ্কির কোনো কারসাজি নয় তো, কাগজটা কিন্তু সদর দরজা থেকে তুলে এনে ওই তোর ঘরে রেখে গেছে। কাগজটা হাতে ধরে আমি নির্বাক হয়ে রইলাম, বুঝতে পারছি না কি করব, মাকে অবিশ্বাস করব নাকি নিজেকে। তখনই দরজার বাইরে থেকে অস্পষ্ট একটা চাপা হাসির শব্দ ভেসে এলো। যেন সম্বিত ফিরে পেয়ে আমি শব্দের উৎসের দিকে ছুটে গেলাম, এ কে ওখানে, কাউকে দেখতে পেলাম না, তবে আমার সম্মুখ দিয়ে দুটি চপল পায়ের ছুটে যাওয়ার শব্দ, সিঁড়ি ভেঙে ছাদে উঠে গেল। সেদিন রাতে বাড়ি ফিরতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল, গেটে বেল বাজানো মাত্রই গেট খুলে গেল খুট শব্দে, ভেতরে ঢুকে অবাক হতে হল, আশেপাশে কেউই তো নেই, তবে কি দরজা খোলা ছিল, অসাবধানে মা খুলে রেখে গেছেন। নিঃশব্দে দরজার খিলেটে ছিটকে নিয়ে এটে পকেটের ডুপ্লিকেট চাবি বের করে কড়ার গায়ে আটকে থাকা তালাও এটে দিলাম ভেতর থেকে। সতর্কতার জন্য একতলা ঘরগুলো বারান্দা বাথরুম একবার করে দেখে নিলাম ভালো করে, অযথা অনেকগুলো আলো জ্বলছে, বারান্দা আর সিঁড়ির আলো ছাড়া বাকি আলোগুলো নিভিয়ে দোতলার সিঁড়িতে পা রেখেছি। শুনতে পেলাম পেছনে কারোর পায়ের শব্দ, ঘর ঘুরালাম, না কেউ নেই, আবার উপরে উঠছি, মনে হচ্ছে কেউ যেন উঠছে পিছু পিছু, থমকে গেলাম, শব্দও থেমে গেল তৎক্ষণাৎ, আবার সামনের দিকে এগোতে শুরু করা মাত্রই পায়ের শব্দ এগোতে শুরু করল, অবশ্যই লঘু পা নয়, আর এই সময় হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, লোডশেডিং। মুহূর্তে তীক্ষ্ণ সুরেলা শিশু কণ্ঠে ভয়ার্ত চিৎকারে কেঁপে উঠল সমস্ত বাড়ি। চিৎকারে হতচকিত আমি দাঁড়িয়ে কাঁপতে থাকলাম ঠকঠক, চিৎকারটা উঠছে আমার ঠিক পেছন থেকে। মাত্র কয়েকটা সেকেন্ড, হরিমরি করে সিঁড়ি বেয়ে নেমে আসছেন মা, ঘুটঘুটে অন্ধকারে তাকে অনুমান করতে পারছি তার উদ্বেগ ভরা কণ্ঠস্বরে, কি হয়েছে, কি ব্যাপার পিঙ্কি, কি হলো তোর, আমি আসছি, ভয় নেই দাঁড়া। বুঝতে পারলাম ভয়ার্ত কণ্ঠটি পিঙ্কির, ভয় পেয়েছে হঠাৎ অন্ধকারে, আমাকে অন্ধকারে ধাক্কা দিয়ে হুমড়ি খেয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিয়ে নিচে নেমে গেলেন মা।
সে এক ভয়াল সময়, পৃথিবীতে মেন্টোস পাত্তি জ্বালাও নামে কোন শো তখন ছিল না, তখন বাচ্চারা জন্মানোর পর বলত
এখন থেকে প্রতি মঙ্গল ও শুক্রবার রাত 11টায় রাজীব হাসানের সাথে
মেন্টোস খাও বুদ্ধির বাত্তি জ্বালাও।
শেষে কত চিৎকার আসে দূরে থেকে ছায়ার খেলা দেখে সারা শরীর জমে যায় শিহর পাশে কেউ যেন উটি মেরে বসে আছে আর করে নিশ্চিত বিশ্বাস নাকি ভূত মাটিতে পড়ে থাকা রক্তাক্ত ছুটি পাশে রাখা তো দোয়ার খোলা কেউ এলো বুঝি দুপুরে শব্দের রহস্য তাকি কোন কুয়াশায় থেকে যায়।
কুয়াশা কুয়াশা
তার কণ্ঠ তখনও ব্যাকুল। ইনকর্তব্য বিমূঢ়তা কাটিয়ে মায়ের ঘরে এদিক সেদিক হাতড়ে টর্চটা খুঁজে নিলাম, উপর থেকে সিঁড়িতে ফোকাস ফেললাম, আর তখনই দেখতে পেলাম পিঙ্কিকে। কলকাতায় এসে এই প্রথম এবং সাকুল্যে দুবার। মায়ের পেটের কাছটায় মুখ গুজে, সে মাথায় সেই নীলফিতে বিনুনি বাঁধা চুল, পরনে সেই ধূসর ফ্রক, প্রথমবার যেমন দেখেছিলাম পাহাড়গঞ্জের বাড়ির ছাদে জ্যোৎস্নার মৃদু আলোয়। আজও তেমনই দেখতে পেলাম টর্চের স্বল্প আলোয় তার আবছা অবয়ব। একে অপরকে আঁকড়ে ধরে সিঁড়ি পথে উঠে আসছে দুজন, মা আর পিঙ্কি। জানিস, কিছুতেই ঘুমোবে না, মা জানালেন। ছায় জেগে রয়েছে কি? না, তুই এলে গেট খুলবে, তোর অফিসের গাড়ির আওয়াজ পেতেই নেমে এসেছে, আমাকে মোটেই নামতে দিল না। আর দেখলি তো গেট খুলতে এসে কি বিপত্তি, কাল একবার ইমার্জেন্সি লাইটটার কথা মনে করিও তো মা। পরদিন সকালে ঘুম ভাঙলো আরো এক চিৎকারে। বিছানা থেকে ধরফর করে উঠে বারান্দায় বেরিয়ে দেখি মমতা, আমাদের বাড়ির দীর্ঘদিনের ঠিকে কাজের লোক। গতকাল ওকে খবর দিয়ে এসেছিলাম, কাজ শুরু করার কথা ছিল আজ সকাল থেকে, শুরুও করেছে দেখলাম, হাতে ফুল ঝাড়ু। তা নিয়ে দোতলার বারান্দার প্রান্তে নিচতলায় নামার সিঁড়ির কাছে থতমত খেয়ে দাঁড়িয়ে সে চিৎকারটা তারই। অজানা আশঙ্কা জিজ্ঞাসা করে উঠলাম, কি রে মমতা, কি ব্যাপার? মমতা সম্ভবত আচমকা চেঁচিয়ে ফেলে একটু বিব্রত, বুঝতে পেরেছে ওরই চিৎকারে ঘুম ভেঙেছে আমার। অপ্রস্তুত মুখে তাই নালিশ জানালো, দেখো না দাদা, আমি বারান্দায় ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ কি একটা আমাকে ধাক্কা দিয়ে নেমে গেল সিঁড়ি দিয়ে, আর একটু হলেই সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তাম। আমি হুটহাট শব্দ করতে করতে সিঁড়ি ভেঙে নিচতলায় নেমে গেলাম, সত্যি বলতে কি পালিয়ে বাঁচলাম। সদর দরজা ভেতর থেকে বন্ধ, নিচতলার সমস্ত ঘরগুলো দেখলাম। একবার শুধু চাপা কিন্তু স্পষ্ট কথায় পিঙ্কির উদ্দেশ্যে বললাম, পিঙ্কি সামলে চল, জানাজানি হয়ে গেলে তোরই বিপদ, সাবধান। সেই মুহূর্তে পাশের বাড়ির এলসেশিয়ানটা তাহার স্বরে চিৎকার শুরু করল, দুপুরে অফিস বেরোবার জন্য তৈরি হচ্ছি। এমন সময় নিউ দিল্লি থেকে বিপ্রদাসের ফোন পেলাম। বিপ্রদাস আমাদের রাজধানীর চিত্র সাংবাদিক।
কেমন আছেন?
ভালো আছি ভাই, তোমাদের খবর বলো?
ভালো আছি সবাই, মাসিমার খবর কি?
মাও ভালো আছেন।
আপনাদের পৌঁছানোর খবরও পেয়েছি ঠিক সময়ে, আপনার বন্ধু দীপক শর্মা আমাদের জানিয়ে দিয়েছিলেন, আপনি তো হাওড়ায় পৌঁছেই ওকে ফোন করেছিলেন, উনি বলেছেন সে কথা।
গাড়ি একদম রাইট টাইমে পৌঁছেছে জানো, হেসে বললাম, আর রাস্তায় কোনো ট্রাবলও ফেস করতে হয়নি।
থ্যাঙ্ক গড,
বিপ্রদাস খুশি।
গতকাল সন্ধ্যেতে কলকাতা দপ্তরে ফোন করেছিলাম, ইচ্ছে করে আপনাকে চাইনি, ঠিক করেছিলাম যে বাড়িতে ধরবো, ওদের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়েছি, তবে ফোন করেছে কিন্তু খুব ভয় ভয়ে।
বিপ্রদাসের রসিকতা বুঝতে পেরে জিজ্ঞাসা করি, কেন? যদি পিঙ্কি ফোন রিসিভ করে?
এক্স্যাক্টলি।
বিপ্রদাস উচ্চস্বরে হেসে ওঠে, সেই ভয় কিন্তু দূর হয়নি ভাই, দুঃখিত। আমি হাসতে হাসতে বলি, তুমি চাইলে এক্ষুনি পিঙ্কির হাতে রিসিভার তুলে দিতে পারি।
তার মানে?
বিপ্রদাসের গলায় উৎকণ্ঠা, হ্যাঁ পিঙ্কি এখানে চলে এসেছে।
অসম্ভব,
বিপ্রদাস চেঁচিয়ে ওঠে,
এ হতে পারে না।
কিন্তু তাই যে হয়েছে রে ভাই। এরপর বিপ্রদাসকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করি, এখানে ফেরার পর থেকে যা যা ঘটেছে সবটুকু, এমনকি একটু আগে কি ঘটেছে তাও। বিপ্রদাস অবিশ্বাস করে না, সে জানে, সে তো আমারও আগে নিজেই প্রত্যক্ষ করেছিল পিঙ্কিকে পাহাড়গঞ্জের বাড়িতে, সেই দোলনা চেয়ার ক্যামেরার লেন্সে চোখ ঠেকিয়ে। সেদিন অফিসে ঢুকেই হই হই ব্যাপার, এখানে ওখানে জটলা গুঞ্জন, সম্পাদকের চেম্বারে ঢোকার দরজার মাথার কাছে জ্বলছে লাল জরুরি আলোর সংকেত, ছড়াছড়ি করছেন প্রসেসিং প্রিন্টিং সার্কুলেশন বিভাগের কর্তা ব্যক্তিরা, সকলের জরুরি তলব। সকালেও নাকি জরুরি মিটিং হয়ে গেছে জিএমএ চেম্বারে, এসেছিলেন কাগজের ডিরেক্টর বোর্ডের সদস্যরা। কারণ জিজ্ঞাসা করতেই ভূত দেখার মতো অবাক হয়ে আমাকে জরিপ করল সহকর্মী অবনীশ।
সে কি এত বড় ঘটনা আপনি জানেন না, সারা শহরে হইচই।
আমি হা করে থাকি,
আজ সকালের কাগজ দেখেননি আপনি?
আমি না সূচক মাথা নাড়ি,
তবে কি আপনাকে কাগজ দেয়নি নাকি? অনেক জায়গায় অবশ্য ডেলিভারি ম্যানরা গোলমাল বুঝতে পেরে কাগজগুলি বন্ধ করে দিয়েছে, তাই হয়তো আপনাকে দেয়নি।
দিয়েছে কিনা তাও বলতে পারবো না। আমি ইতস্তত করে বলি, আসলে সকাল থেকে আজ এত ব্যস্ত ছিলাম, মনটা এত বিক্ষিপ্ত ছিল কয়েকটা ঘটনায় যে কাগজ দেখার অবকাশই পাই।
সত্যি এত বড় একটা ভুল আমাদের মতো এত বড় একটা কাগজের পক্ষে খুবই লজ্জাপান। পাড়ায় বাজারে রাস্তা লোকে কৈফিয়ত দিতে দিতে প্রাণ উৎসাগত হয়ে গেছে প্রায়,
বলে চলে গেল অবনীশ।
আপনাকে কেউ জিজ্ঞাসা করেনি?
আমার আজ দোকান বাজার কোথাও বেরোবার ফুরসতই হয়নি, অফিস আসবার জন্যই প্রথম বেরিয়েছি। কিন্তু কি হয়েছে, কি ব্যাপার?
আমাদের কাগজের ওই শহর সংস্করণ আজ মেইন নিউজ থেকে মিস করে ছেপে বেরিয়ে গেছে। ফ্রন্ট পেজের অর্ধেকটাই সাদা, একেবারে শূন্য।
শূন্য দৃষ্টিতে অবনীশের দিকে চেয়ে থাকতে থাকতে আমি ধপাস করে চেয়ারে বসে পড়ি। আশ্চর্য হয় না অবনীশ, ওরা জানে আমার এমন প্রতিক্রিয়া হওয়াটাই স্বাভাবিক, কারণ চিফ সাব এডিটরের বদান্যতায় ওই অংশটিরও দায়িত্বপ্রাপ্ত আমি। প্রতিক্রিয়ার প্রকৃত কারণ ওদের জানা নেই। গতকাল সকালে সেই অদ্ভুত ঘটনাটাকে আমি তখন চোখের সামনে দেখতে পাচ্ছি। মা ভয়ার্ত কণ্ঠে আমাকে প্রশ্ন করেছিলেন, হ্যাঁ রে, বিঙ্কির কোনো কারসাজি নয় তো? তবে কি আজকের ঘটনাটি আগাম দেখতে পেয়েছিলাম আমি? আমাকে কি সতর্ক করতে চেয়েছিল পিঙ্কি? এদিক ওদিক চেয়ে দেখলাম কেউ আমাকে সেভাবে লক্ষ্য করছে কি না। করছে না নিশ্চিত হয়ে ফোনের কাছে উঠে গেলাম, ডায়াল করলাম বাড়িতে। মা ফোন ধরলে। মা, এই প্রান্ত থেকে আমি জিজ্ঞাসা করি।
হ্যাঁ বল।
মা দেখো তো আজকের কাগজটা, কাগজটা কোথায়?
দেখছি, ধর।
ফোন ধরে থাকি। একটু পর আবার মায়ের কণ্ঠস্বর,
খোকা কাগজটা তো দেখতে পাচ্ছি না, কোথায় রেখেছিস?
কোথাও রাখিনি, চাপা অথচ উত্তেজিত কণ্ঠে বলি। আজকের কাগজ চোখেই দেখিনি আমি।
তোর টেবিলে ওই কালকেরটা দেখতে পাচ্ছি, কিন্তু আজকেরটা?
দেখো দেখো, ভালো করে খুঁজে দেখো। ফোন ধরে রাখি। মিনিট দুই পরে মা জানান আবার,
না রে দেখতে পাচ্ছি না, একতলায় খুঁজে এলাম পেলাম না।
তবে কি কাগজ দেয়নি? মা একটু ভাবলেন বলে মনে হল, তারপরেই জোর গলায় বললেন,
না আজ কাগজ দিয়েছে, মমতা দোতলায় কাগজ নিয়ে এসেছে, আমি দেখেছি।
মমতা কি এবেলে এসেছে?
না তবে আসবে, দেরি আছে,
বলেই পাল্টা প্রশ্ন করলেন মা।
আরে আবার কি হলো তোর, আবার কিছু ঘটেছে কাগজে?
সে কথার উত্তর না দিয়ে আমি বলি, মমতা এলে কাগজটা কোথায় রেখেছে জেনে তুমি আমাকে ফোন করো, কাগজটা ফোনের সামনে রাখবে, আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। মা ক্ষীণ কণ্ঠে বললেন, আচ্ছা। সন্ধ্যা অতিক্রান্ত, ঘন্টা দুয়ে কেটে গেছে মাকে ফোন করার পর, এখনো মায়ের ফোন পাইনি। মমতা কি তবে বিকেলে আসেনি? আর অপেক্ষা না করতে পেরে আবার ফোন করলাম বাড়িতে। মা কি ব্যাপার,
কাগজটা কোথাও নেই খোকা?
মায়ের ভীত কণ্ঠস্বর কম্পিত, বিরক্ত গলায় জিজ্ঞাসা করলাম, মমতা এসেছিল?
হ্যাঁ, ও বলেছে ও তৈরি টেবিলের উপর রেখেছিল এই ঘরে।
তবে সেটা গেল কোথায়?
জানি না।
মায়ের গলা বাষ্পসিক্ত মনে হল।
ও আর আমি অনেক খুঁজেছি।
তোমার মেয়েকে জিজ্ঞেস করেছ? উত্তর দিতে গিয়ে হু হু করে কেঁদে ফেললেন মা।
পিঙ্কিকে খুঁজে পাচ্ছি না খোকা, কোথাও না।
শেষ হয়ে গেল প্রথম গল্পটি, অর্থাৎ যার নাম ছিল ছায়ায় মায়ায়, লেখক সঞ্জীব কুমার দে, আর এতক্ষণ পড়ে শুনিয়েছে সেতু। আর এখন সময় হয়ে গেছে আজকে আমাদের দ্বিতীয় গল্পে যাবার। দ্বিতীয় গল্পটি লিখেছেন ফাতেমা কাইমি, নামটি একদম শেষে জানাচ্ছি গল্প শেষ করবার পর। আর এখন শুনবেন গল্পটির প্রথম পর্ব, তারপর আবারও ফিরে আসছি। শারমিন আছি কুয়াশায় আপনার সঙ্গে, আপনি শুনছেন এবিসি রেডিও 89.2 FM।
কুয়াশা।
সকাল 7:30 ফোন বেজে উঠে তারিফের। এমনিতে কাল অনেক রাত করে ঘুমিয়েছে তারিফ, তার উপর আবার আজকে ক্লাসও নেই, তাই ফোন রিসিভ না করে কেটেই দিল। কিন্তু আবারও বেজে উঠলো ফোনটা। মাঝে মাঝে এসব আধুনিক যুগের আধুনিক জিনিসপত্রের উপর খুব রাগ হয় ওর। হয়তো এসবের কারণে আমাদের জীবন ব্যবস্থা অনেক সহজ হয়েছে ঠিকই, কিন্তু সকালের এই সুন্দর ঘুমটা কি আর টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে? এইসব জিনিস তারিফের পক্ষে ভাবা অসম্ভব কিছু নয়, কারণ সবার কাছে সে পরিচিত ঘুম কুমার নামে। ফোনটা বাজতে বাজতে যখন কেটে যাচ্ছিল, ঠিক তখনই ফোনটা রিসিভ করলো তারিফ।
হ্যালো।
হ্যালো মানে? আমি হেলতে পারবো না। কি হুম, তুই এখনো ঘুমাচ্ছিস?
এই তুই বুঝতে পারছিস না আমি ঘুমাচ্ছি?
হ্যাঁ,
কয়টা বাজে ঘড়িতে দেখ, কয়টা বাজে? এই সকাল 7:00 মানুষ ফোন দেয়, ঘুম নেই মানুষের?
এত রাগ করার কি হলো? রাগ করলে বলবো না, যা।
এই সকাল 7:00 আমাকে ফোন দিয়ে বলছিস বলবো না, যা।
আচ্ছা ঠিক আছে, শোন এবার, আমি আর তুই মিলে চল রাজপ্রাসাদে যাই।
এই সকাল 7:00 বাজে, আমি আর তুই মিলে রাজপ্রাসাদ যাব? তোর মাথা ঠিক আছে?
হ্যাঁ দোস্ত, আমার মাথা 100% ঠিক আছে। তুই 10:00 দিকে আমার বাসায় আসতে পারবি?
হ্যাঁ পারবো, কিন্তু কি হয়েছে তা তো বলবি।
তুই আগে আয়, তারপর সব বলছি।
আবিরের কথা কিছুই বুঝে উঠতে পারলো না তারিফ, তবে এইভাবে যেহেতু বলছে তার মানে নিশ্চয়ই কিছু তো একটা হয়েছে। কিন্তু কি হয়েছে তা ভেবে ঘুমের টাইম নষ্ট করার কোনো মানেই হয় না, তাই আবার ঘুমানোর চেষ্টা করতে লাগলো তারিফ। কিন্তু না, ঘুম আর এলো না। শেষ পর্যন্ত খুব বিরক্ত হয়ে উঠে পড়ল তারিফ, নাস্তা করে রেডি হয়ে বেরিয়ে পড়ল আবিরের বাসার উদ্দেশ্যে।
তুই এখন? এখন তো মাত্র 8:00 বাজে।
তুই আর কথাই বলিস না, তোর জন্য আমার কোটি টাকার ঘুম নষ্ট হয়েছে। আমি তো তোমাকে ঘুমাতে দেব না।
তুই না আসলেও আমি এখন ঘুমাতাম না।
ঘুম ছাড়া দুনিয়াতে কি আছে বল? ঘুম হচ্ছে শান্তির আরেক নাম।
থাক থাক, আর বলতে হবে না, এবার আমাকে বলতে দে।
হ্যাঁ বল, কি এমন বলার জন্য এভাবে ডেকে আনলি?
জানিস, আমি না একটা বাড়ির খোঁজ পেয়েছি, অনেকদিন ধরে খালি পড়ে আছে।
ফোনে যে বললি রাজপ্রাসাদ।
আহা, রাজপ্রাসাদ বলতে বুঝিয়েছি যে বাড়িটা অনেক বড়, আবার বদনামও আছে ওই বাড়ির নামে।
ভূতের বাড়ি নাকি?
বলতে পারিস।
তুই কি যাওয়ার প্ল্যানিং করছিস?
তা নয় তো কি, আমি তুই আর অপ্সরী মিলে যাব।
অপ্সরীকে বলেছিস?
এখনো বলিনি, আগে ভাগে বললে একটু ঝামেলা হতে পারে।
কিসের ঝামেলা?
দেখ, এখন যদি অপ্সরীকে সব বলি তাহলে হয় ও নিজে যেতে চাইবে না, আর না হলে আমাদেরকে যেতে দিবে না।
তা ঠিক, তাহলে ওকে নিব কিভাবে?
খুব সহজ, আমরা বলবো আমার দাদার বাড়িতে যাচ্ছি।
পরে যদি জানতে পারে তখন?
জানতে পারলে বলবো ও আসবে না দেখে এরকম মিথ্যা কথা বলেছি।
জিনিসটা কি ঠিক হবে?
হ্যাঁ ঠিক হবে। হ্যাঁ ঠিক, বেঠিকের কি আছে, কিন্তু আমরা তো অপ্সরীকে ছাড়া যেতেও পারবো না, কারণ আমাদের কাছে এত টাকা নাই।
হ্যাঁ, আর তাছাড়া ওকে না নিয়ে গেলে আমাদেরও ভালো লাগবে না।
ঠিক, তাহলে আমি আর তুই অপ্সরীকে আপাতত কিছুই বলবো না, ওকে বলবো আমরা আমাদের দাদার বাড়ি যাচ্ছি।
আবিরের বুদ্ধি অনুযায়ী তারিফ করে আবির অপ্সরীকে ভূতরে বাড়ি নিয়ে কিছু বলবে না বলে ঠিক করল। অপ্সরী হলো আবির আর তারিফের সবচেয়ে কাছের ফ্রেন্ড। আবির আর তারিফের মধ্যে অনেক অমিল থাকলেও একটা দিক দিয়ে ওদের একটা মিল আছে, ওদের দুজনের একজনও সহজে কারোর সাথে মিশতে পারে না। তার উপর কোনো মেয়ে হলে তো আর কথাই নেই, তবে অপ্সরীর ব্যাপারটা আলাদা। অপ্সরী বাকি 8-10 মেয়ের মতো নয়। আবিরের মতে অন্য কোনো মেয়ের সাথে অপ্সরীর কোনো তুলনাই চলে না, যদি এখন আবিরের অপ্সরীকে ভূতুরে বাড়ি নিয়ে মিথ্যে কথা বলতে হবে। তাছাড়া অবশ্য কোনো উপায়ও নেই, অপ্সরী সব জানলে কোনোভাবেই ওই বাড়িতে যেতে চাইবে না, আর তাই বাধ্য হয়েই মিথ্যে কথার আশ্রয় নিতে হচ্ছে আবির আর তারিফকে। অনেকক্ষণ ধরে আবির আর তারিফ মিলে প্ল্যান করলো সবকিছু, তারপর ফোন করলো অপ্সরীকে।
হ্যালো।
কিরে, সকাল সকাল ফোন দিলি যে, কিছু হয়েছে?
আসলে দোস্ত, আমি আর তারিফ মিলে একটু আগে একটা প্ল্যান করছিলাম।
আমাকে ছাড়া তোরা প্ল্যান করলি? আমাকে ছাড়া?
আরে শোন না, আমরা প্ল্যান করছিলাম আমার দাদার বাড়ি যাবো।
যা, আমি কি করব? আমাকে কেন বলছিস?
তুই কি করবি মানে? তুই আমাদের সাথে যাবি?
আমাকে ফেলে তোরা প্ল্যান করলি আর আমাকে বলছিস আমাকে সাথে নিয়ে যাবি?
আরে বাবা, মাত্রই করলাম, এখন বল কবে আমরা যাচ্ছি?
যাবো যখন তখন, দেরি করে লাভ নেই, কালই যাবে চল।
তাহলে কালকে আমাদের যাত্রা হচ্ছে।
অপ্সরীর সাথে কথা বলে সব একেবারে ফাইনাল করে ফেললো আবির আর তারিফ। তারিফের যদিও ভয় ছিল বাসায় রাজি হবে কিনা তা নিয়ে, কিন্তু যা ভেবেছিল ঠিক তার উল্টোটাই হলো। তারিফের বাসায় শোনা মাত্রই রাজি হয়ে গেল সবাই। পরদিন সকাল সকাল অপ্সরী, তারিফ এবং আবির একসাথে পৌঁছে গেল স্টেশনে।
কিরে আবির, তাড়াতাড়ি কর, লেট হয়ে যাচ্ছে তো।
আসছি।
তারিফ, তুই আমার ব্যাগটা একটু নিবি তো?
এইটা দাঁড়া। বাপরে, এটা এত ভারী কেন? ভিতরে কি এমন নিয়েছিস যে এত ভারী? তুই কি ঘুরতে যাচ্ছিস নাকি বিয়া করতে যাচ্ছিস?
ও, আমি জিনিস নিলেই দোষ। আবির যে কত কিছু নিল তার বেলায় কিছু না।
আবির আবার কি নিল?
আরে দেখলি না কত বড় একটা ট্রাঙ্কের মতো কি যেন নিল।
ও আচ্ছা, ওর মা নাকি কি সব দিয়েছে ওটাই করে তো আসলে ওর দাদা বাড়ি যাচ্ছিল। তাহলে আবির কি নিল এগুলো?
কি বিক্রি করছিস, কিছু বললি
না? চল ট্রেনে উঠি, ট্রেন এসে গেছে।
হ্যাঁ হ্যাঁ চল।
ওহ, সব কাজ শেষ, এখন শুধু ভালোভাবে পৌঁছে গেলেই হয়।
ওইদিকে সব ব্যবস্থা করে রেখেছিস তো? হ্যাঁ।
থাকা খাওয়ার কোনো সমস্যা যেন না হয়।
কি রে আবি, তারিফ কি বলছে? তুই তো গ্রামে ওকে ডেকে নিয়ে গিয়ে অযত্ন করবি।
কি শুরু করলি তোরা? একটা জায়গাতে যাচ্ছি।
ওকে ফাইন, আমি আর কিচ্ছু বলবো না।
এই তারিফ, দাঁড়া দাঁড়া, তোর হাতে ওইটা কি?
কোনটা? কিছু না তো।
দেখা আমাকে, দেখা বলছি, একদম লুকানোর চেষ্টা করবি।
আরে এটা তেমন কিছুই না, কাগজ মাত্র। যাস,
কি লেখা ওইটায়?
এটা সাথে থাকলে ধারে কাছে আর ভূত আসবে না, বুঝেছিস?
ভূত? ভূত কোথায় পেলি? হ্যাঁ, এই কিরে চুপ করে আছিস কেন? আবি, তোর দাদা বাড়িতে ভূত আছে নাকি?
আরে না, ভূত আসবে কোত্থেকে?
ভূত থাকলে কিন্তু মজাই হবে, কি বলি?
অপ্সরীর মধ্যে ভূতের প্রতি আগ্রহ দেখে যেই না সব বলতে যাচ্ছিল তারিফ, ঠিক তখনই তারিফের মুখ চেপে ধরল আবির। ব্যাপারটা চোখে পড়লেও হেসে উড়িয়ে দেয় অপ্সরী। কিন্তু অপ্সরী জানতেও পারল না সামনে কি অপেক্ষা করছে তাদের জন্য। ট্রেন ভ্যান মিলিয়ে প্রায় 3 ঘন্টা জার্নি করে শেষ পর্যন্ত সেই ভুতুরে বাড়ির সামনে এসে দাঁড়ালো অপ্সরী, আবির আর তারিফ।
এইটা তো দাদা বাড়ি।
হুম,
চল ভিতরে যাই।
একটু দাঁড়া।
তোর কি আমাকে এতই বোকা মনে হয়?
কেন, এই কথা কেন বলছিস?
বাড়ির চেহারা দেখেছিস তুই? এই বাড়িতে মানুষ থাকে, এই জন্যই তো বলি তারিফ এমন কেন করছে।
দোস্ত, আসলে
আমি এতটা ভীতু না যে এই বাড়িতে আসতাম না।
তুই রাগ করিস না প্লিজ।
থাক, ঠিক আছে, এখন আমাকে বল যে এই বাসায় আদৌ থাকা যাবে তো?
হ্যাঁ, তা যাবে। আমি কেয়ারটেকারের কাছ থেকে বাড়িটা 7 দিনের জন্য ভাড়া নিয়েছি।
আর বাকি কাজ কে করবে?
কাজের লোক এসে করে দেবে, তুই কিচ্ছু চিন্তা করিস না।
তো ডাক দে কাউকে, ব্যাগগুলো তো নিয়ে যেতে হবে।
ডাকছি ডাকছি।
আবিরের গলার শব্দ পেয়ে বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো এক বৃদ্ধ লোক। লোকটার বয়স কম করে হলো 70 বছর। লোকটার সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকলো আবির, তারিফ আর অপ্সরী। বাড়িটা বাইরে থেকে যতটা খারাপ দেখতে, আসলে ভেতরে ততটা খারাপ নয়। তবে বাড়ির মালিক যে শৌখিন ছিলেন তা বাড়ি দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, আবির এইভাবে প্ল্যান করে খুব একটা খারাপ কিছু করেনি, এখন বেশ ভালোই লাগছে অপ্সরীর। বাড়িটি 3 তলা, ভেতরটা খুব সুন্দর করে গোছানো, 2 তলার সবগুলো রুমই বেডরুম। সব থেকে কোনার রুমটা নিল অপ্সরী, আর তার থেকে কিছুটা দূরে আবির আর তারিফের রুম। অপ্সরীর রুম থেকে আবির আর তারিফের রুমের মাঝখানে তালা দেওয়া দুইটা বেডরুম।
এই দুইটা রুমে তালা কেন?
মনে হয় কোনো সমস্যা আছে তাই।
খুলতে বলতো,
দেখার আরো অনেক সময় পাবি, আরো ছয় দিন আছে, আজকেই সব জেনে ফেলবি নাকি?
তাও ঠিক। আচ্ছা তারিফ কোথায় গেল বলতো?
রুমে গেছে মনে হয়, বেচারা বেশি জার্নি করতে পারে না।
তুই ওই বুড়োকে বল খাবার দিতে, আমার অনেক খিদা পেয়েছে।
বুড়ো চলে গিয়েছে।
মানে কি? তাহলে এখন
সব রান্না করাই আছে, সব করে দিয়ে গেছে। তুই চিন্তা নিস না, ফ্রেশ হয়ে নে, তারপর আমরা একসাথে খাবো।
আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসছি।
ফ্রেশ হয়ে সবাই যার যার রুমে চলে গেল, কিন্তু সবার চোখের আড়ালে একজোড়া চোখ চকচক করে উঠল। ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিল অবসরই আবির আর তারিফ। বেশ অনেকদিন পরে এত তৃপ্তি করে খেলো ওরা তিনজন। আসলেই গ্রামের রান্নার কোনো তুলনাই নেই। খেয়ে বেশ অনেক আরাম করে একটা ঘুম দিল তারিফ। তারিফের ঘুম একদিকে আর পুরো দুনিয়া আরেক দিকে। তাই আবিরের সাথে বাইরে ছবি তুলতে যাওয়ার কথা থাকলেও গেল না তারিফ। তারিফের উপর রাগ করে একাই ক্যামেরা হাতে বেরিয়ে গেল আবির। এদিকে ব্যাগে করে আনা বই নিয়ে পড়তে বসে গেল অপ্সরী। বই পড়তে পড়তে হঠাৎ জানালা দিয়ে চোখ যায় অপ্সরীর। তারপর কি ভেবে বইটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় অপ্সরী। দূরে কিছু ছেলেমেয়ে খেলছে। কিছুটা এগিয়ে যেতে অপ্সরীর চোখে পড়লো মাঝ বয়সী একটা মেয়ের দিকে। চুপচাপ বসে আছে মেয়েটা। তবে মেয়েটাকে দেখে যে কেউ বলে দেবে মেয়েটা গ্রামের মেয়ে নয়। গ্রামে এরকম আধুনিক পোশাকের মেয়ে দেখে কিছুটা কৌতূহল নিয়ে মেয়েটার সাথে কথা বলতে এগিয়ে যায় অপ্সরী।
এই যে শুনছেন, আমাকে বলছেন? হ্যাঁ, একটু কথা বলতে চাইছিলাম আপনার সাথে। বলুন কি বলবেন, এখানে বসুন না। তুমি হয়তো আমার থেকে বয়সে অনেক ছোট, তোমাকে আমি তুমি করে বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কি নাম তোমার?
মার্সিয়া।
মার্সিয়া আমি। তুমি কি ঢাকা থেকে এসেছো এখানে, মানে ঘুরতে এসেছো?
আমি ঢাকারই মানুষ, কিন্তু এখানে কি ঘুরতে আসিনি। আপনি ঘুরতে এসেছেন?
হ্যাঁ, আমি আমার আরো দুজন ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে এসেছি।
কতদিন থাকবেন?
7 দিন।
তুমি?
আমি এখনো ঠিক জানি না কবে যাব। মার্সিয়া, একটা কথা বলবো?
অবশ্যই, কেন বলবেন না,
বলুন। তোমার চোখগুলো না খুব সুন্দর।
তাই?
হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমার চোখগুলো কত সুন্দর করে বানিয়েছেন।
এটা না আরো অনেকেই বলে জানেন।
তুমি কোন বাসায় এসেছো?
ওই যে ওই দিকে।
আমিও ওই দিকের একটা বাড়িতে উঠেছি।
আপু তুমি বাসায় ফিরে যাও, রাত হয়ে যাচ্ছে।
কাল এখানে থেকো কেমন?
আমি কাল বিকালে আসবো।
তোমাকে আমার খুব ভালো লেগেছে।
আচ্ছা থাকবো।
মার্সিয়ার সাথে কথা বলে কেন যেন খুব ভালো লেগেছে অপ্সরীর। মার্সিয়াকে না দেখলে ও নিজের চোখকে বিশ্বাস করাতে পারত না। আসলে মানুষের চোখ এত সুন্দর হতে পারে, যেন ওই চোখের দিকে তাকিয়েই শত শত বছর পার করে দেয়া যাবে খুব সহজেই। কতই মায়া আছে মার্সিয়ার সেই দুই চোখে। এসব ভাবতে ভাবতে বাড়ি ফিরে এলো অপ্সরী। তারিফ এখনো ঘুমোচ্ছে আর আবির এখনো আসেনি। মনটা হঠাৎ করেই খারাপ হয়ে যায় অপ্সরীর। কি করবে বুঝতে না পেরে চলে যায় তারিফের রুমে।
তারিফ, আয় তারিফ, ওঠ, অনেক ঘুমেছিস, এবার উঠে পড়। আয় তারিফ, ওঠ।
কি হয়েছে বল?
কি হয়েছে মানে? আমার একা একা ভালো লাগছে না।
আবির কই?
বাইরে প্রকৃতির ছবি তুলছেন।
এই সন্ধ্যায়?
এখনো ফেরেনি। তার মানে কি দাঁড়ালো?
তুই কি করছিলি এতক্ষণ?
বাইরে গিয়েছিলাম।
ও
তারিফ, জানিস কি হয়েছে?
আমি তো ঘুমাচ্ছিলাম, কিভাবে জানবো?
হ্যাঁ, কথা বলার মুডটাই নষ্ট করে দিলি।
এই তুই কি ভূত দেখেছিস?
না, চোখ দেখেছি
ভূতের।
আরে ধুর, বাইরে গিয়ে এক মেয়ের সাথে আলাপ হলো। মেয়েটার চোখ দুইটা এত সুন্দর দোস্ত, না দেখে বিশ্বাসই করবি না তুই।
এটা কি এমন হলো? আমি আরো ভাবলাম ভূত দেখেছিস।
আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে, কাল আমার সাথে গিয়ে দেখিস একটা মানুষের চোখ কতটা সুন্দর হতে পারে।
এই অপসরি দেখ দেখ
কি
আবিরের ওই বিশাল ট্রাঙ্কটা কোথায়?
এখানেই তো ছিল।
কোথায় গেল তাহলে?
দেখ আবির আবার অন্য কোথাও সরিয়ে রেখেছে কিনা।
তোর মনে হয় ওটা আবিরের একার পক্ষে সরানো সম্ভব? কম করে হলেও তিনজন লাগবে। কেয়ারটেকার ওটা দুজন শক্তিশালী মানুষকে দিয়ে এই দোতলায় তুলেছে।
তাহলে তো চোরের পক্ষে নেওয়া সম্ভব না।
হ্যাঁ তাহলে কোথায় গেল?
আরে ভয় পাচ্ছিস কেন? আবির আসুক, তারপর দেখছি ব্যাপারটা।
আবির এসেছে মনে হয়।
তুই বসে থাক, আমি যাচ্ছি।
কি রে এত দেরি করলি কেন দরজা খুলতে?
একটা ঝামেলা হয়েছে।
কি কি হয়েছে?
তুই এভাবে হাঁপাচ্ছিস কেন?
আরে কি হয়েছে সেটা তো বলবি।
তোর ওই বিশাল ট্রাঙ্কটা খুঁজে পাওয়া যাচ্ছে।
খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? চল তো তারিফের রুমে।
অপসরীর কথা শুনে যেন বাজ পড়ল আবিরের মাথায়। ছুটে চলে গেল তারিফের রুমে। প্রায় 15 মিনিট খুঁজে যখন বুঝতে পারল যে ট্রাঙ্কটা পুরো বাসায় কোথাও নেই, তখন আবির মাথায় হাত দিয়ে বসে পড়ল মাটিতে। এদিকে আবিরকে একের পর এক প্রশ্ন করতে থাকে তারিফ আর অপসরী। আবিরের অবস্থা দেখে মনে হচ্ছে আবির যেন কিছুই শুনতে পাচ্ছে না। প্রায় 20 মিনিট পরে আবির উঠে নিজের রুমে চলে গেল। রাতে তেমন কিছুই খাওয়া হলো না ওদের কারণে। আবিরের অবস্থা দেখে অপসরী এবং তারিফ ঠিক করলো আবিরকে আপাতত আর কিছুই জিজ্ঞেস করবে না। যা বলার তা দরকার হলে আবির নিজেই বলবে। তারিফের সাথে এ নিয়ে কথা বলে নিজের রুমে চলে গেল অপসরী। অপসরী এবং তারিফের কাছে অজানায় রয়ে গেল অনেক প্রশ্নের উত্তর। রাত তখন প্রায় 2:15। নিজের রুমে চুপচাপ বসে আছে অপসরী। আজকে খুব ধকল যাওয়ার পরেও কেন যেন ঘুম আসছে না। কি কবে বুঝতে না পারে একটা গল্পের বই নিয়ে বসে অপসরী। হঠাৎ
কোথায় যাচ্ছে এত রাতে? না ওর পিছনে গিয়ে দেখতে হবে তো। না মনে হচ্ছে এটা তারিফ না। তাহলে কি আবির নাকি? পেছনে যাওয়াটা কি ঠিক হবে? কি হচ্ছে তোর?
ওখানে ওটা কি?
কোথায় কোথায় কি?
ওই যে ওখানে
ওখানে কিছু না। চল চল আমার সাথে চল, ভয় কিচ্ছু হয়নি।
দোস আবির কোথায়?
ঘুমাচ্ছে হয়তো।
না আমার কি মনে হয় জানিস?
ভূতের কথা বলবি না একদম।
আবিরকে ডাক দে না।
আবিরকে ডাক দেওয়ার মতো কিছু হয়নি তো। তুই যা গিয়ে ঘুমিয়ে পড়।
কিন্তু
আমি বললাম তো গিয়ে ঘুমিয়ে পড়, কিছুই হবে না।
আচ্ছা ঠিক আছে।
অপসরীর কথায় ঘুমোতে চলে গেল তারিফ। তারিফের ভয় পাওয়ার ব্যাপারটা খুব স্বাভাবিক ভাবে নিল অপসরী। রাতের বেলা কি দেখতে গিয়ে কি দেখে তা নিয়ে এত চিন্তা করবারই বা কি আছে? ব্যাপারটাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে নিজের ঘরে চলে গেল অপসরী। কিন্তু এই কাজটি ছিল ওদের ভুলের মধ্যে দ্বিতীয় ভুল। পরদিন সকালবেলা আবির বাথরুম থেকে চিৎকার করে উঠল।
আবির কি রে কি হয়েছে, এইভাবে চিৎকার করলি কেন?
এই বাসায় অনেক প্রবলেম আছে।
এইটা তোর আগে ভাবা দরকার ছিল।
অনেক বড় একটা ভুল হয়ে গেছে রে।
বেলা 9টা বাজে, এখনো তোর কেয়ারটেকারের দেখা পাওয়া যায়নি, আর কাজের বোয়ারও না
এই বাসায়। আর এক মুহূর্ত না, দেখ গোছা। তারিফ তুই একটা ভ্যান ডেকে আন।
আমরা আজই চলে যাবো নাকি?
হ্যাঁ এক্ষুনি, এই বাসায় আর থাকা সম্ভব না।
কিন্তু তোর ট্রাঙ্কটা তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওটার ব্যাপারে কিছু করবি না?
ওটা আমার প্রিয় কিছু মাটির জিনিস ছিল, তাছাড়া আর কিছুই না। এখন আমাদের প্রাণ নিয়ে ফিরতে পারলেই ভালো।
এটা তো তুই আমাদের কাল রাতেই বলতে পারতি। আর এমন কি দেখলি যে আমাদের প্রাণের ব্যাপার আসলো?
আগে ঢাকায় চল, তারপর সব বলবো।
কিন্তু
কোনো কিন্তু না দোস্ত, আমি আজই ফিরব।
কুয়াশা কুয়াশা
নাম্বার 1 ফর ইট এন্টারটেইনমেন্ট only for you ABC FM 89.2. We play the coolest music.
কুয়াশা।
আবির তারিফ আর অপসরী তিন প্রাণীর বন্ধু। হঠাৎ করে একদিন আবির ফোন করে তারিফকে জানায় যে রাজপ্রাসাদ দেখতে যাচ্ছে তারা, এবং কিছুটা ভুতুরে। যাবার আগে তাদের আরেক বন্ধু অপসরীকে কিছুতেই জানানো যাবে না, কারণ সে জানলে সে ভুতুরে রাজপ্রাসাদের কথা শুনলে সে যেতে চাইবে না। একটা সময় তারা রওনা হয়ে যায় ট্রেনে করে সেই রাজপ্রাসাদ দেখতে, সে ভুতুরে রাজপ্রাসাদ দেখতে। এবং স্টেশনে গিয়ে দেখা গেল যে আবির বিশাল এক ট্রাঙ্ক নিয়ে হাজির। সেই ট্রাঙ্কের মধ্যে কি আছে জানে না, কারণ সে বলছে তার দাদার বাড়িতে যাচ্ছে, হয়তো প্রয়োজনীয় কোনো জিনিস আছে। তারা গিয়ে যখন পৌঁছলো সেই তার দাদার বাড়িতে, সেটা একেবারে ভুতুরে একটি বাড়ি, বাড়ি থেকে দেখতেই ভয় লাগে। এবং সেখানে এই অদ্ভুত ঘটনা সব শুরু হলো। সেখানে গিয়ে আবিরের ট্রাঙ্ক হারিয়ে গেল, সেখানে গিয়ে আলাপ হলো খুব সুন্দর মায়াবী চোখের একটি মেয়ে মার্সিয়ার সঙ্গে অপসরীর, আর তারিফ পেল প্রচন্ড ভয় সে রাতে। তারপর আবিরও প্রচন্ড ভয় পেল, এবং আবির আর এক মুহূর্ত থাকতে চাইল না। এর ফাঁকে আবার আবিরের নিয়ে আসে বিশাল ট্রাঙ্কটি কোথায় যেন গায়েব হয়ে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না। আসুন না দেখি এর পরের পর্বে কি হয় সেই বাড়িতে। ওরা কি সত্যি আবার নিজেদের বাড়িতে ফিরতে পারবে, নাকি সেখানে ওদেরকে থেকে যেতে হচ্ছে? সামনে কি আছে সেটাই এখন শুনব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম, সঙ্গে আছি শামিম। অবস্থা দেখে শেষ পর্যন্ত ঢাকায় ফেরার প্রস্তুতি নিতে থাকে অপসরী আর তারিফ। এদিকে ভ্যান ঠিক করতে আবির নিজেই বাইরে গেছে। ভ্যানে করে বাস স্ট্যান্ডে পৌঁছে ঢাকার বাস ধরে ঢাকায় ফেরে আবির, অপসরী আর তারিফ। এদিকে হাজার হাজার প্রশ্ন ঘুরছে তারিফ আর অপসরীর মাথায়, তবে কেউ কাউকে কিছুই বুঝতে দিচ্ছে না। আবিরের ভয় পাওয়ার ব্যাপারটা ঠিক ভালো লাগছে না অপসরীর। তাছাড়া তারিফ গতকাল রাতে এবং আবির আজকে সকালে কিছু একটা দেখে খুব ভয় পেয়েছে, কিন্তু অপসরী তো ভয় পাওয়ার মতো কিছুই দেখল না। আচ্ছা, আবিরের ভয় পাওয়ার ঘটনার সাথে কোনোভাবে তারিফের ভয় পাওয়ার ঘটনার কোনো যোগসূত্র নেই তো? না, আর ভাবতে পারছে না অপসরী। পরে সবটা ওদের থেকে জেনে নিলেই হবে। ঢাকায় ফেরার পর দুদিন কেটে গেল, আবির তেমন একটা যোগাযোগ করছে না তারিফের সাথে। শুধু তাই নয়, খুব অদ্ভুত কারণে অপসরী খুব চুপচাপ হয়ে গেছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না তারিফ। এই ভুতুরে বাড়িতে বেড়াতে যাওয়া ওদের জন্য সবচেয়ে ভুল একটা সিদ্ধান্ত ছিল। ওই বাড়িতে না গেলে আজ আবির আর অপসরী এইভাবে হঠাৎ করে বদলে যেত না। খুব মন খারাপ লাগছে তারিফের। হঠাৎ ফোন বেজে উঠল তারিফের, হাতে নিয়ে দেখলো অপসরীর ফোন।
হ্যালো।
হ্যালো, তুই কোথায়?
আমি বাসায় দোস্ত। কেন রে?
একটু আবিরের বাসায় আসতে পারবি?
হ্যাঁ, কিন্তু এখন এমন হঠাৎ করে যে, কিছু হয়েছে নাকি?
আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে।
কি? কিভাবে? কখন?
অ্যাক্সিডেন্টটা খুব অদ্ভুত ভাবে হয়েছে, ফোনে এত কথা বলা সম্ভব না।
মানে? বুঝতে পারলাম না।
তুই আগে আয়, আমি ওর বাসায় আছি। তুই এলে একসাথে আমরা হসপিটালে যাব।
আমি আসছি, আমি এক্ষুনি আসছি।
আবিরের অ্যাক্সিডেন্ট হয়েছে, কথাটা শোনার পর থেকে মাথা ঘুরছে তারিফের। কিভাবে কি হলো তাই তো বুঝতে পারছে না। অপসরী বলল খুব অদ্ভুত ভাবে হয়েছে অ্যাক্সিডেন্টটা। এই কথা যেন আরো উল্টো পাল্টা করে দিচ্ছে তারিফের চিন্তাগুলোকে। খুব দ্রুত সিএনজি নিয়ে আবিরের বাসায় চলে এলো তার। তারপর সেখান থেকে হসপিটাল, যে হসপিটালে ভর্তি করা হয়েছে আবিরকে। হসপিটালে পৌঁছে আরো অনেক বেশি অবাক হয়ে গেল তার। আবিরের নাকি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়নি। শুধু তাই নয়, আবিরের শরীরে নাকি কোনো ক্ষতও নেই।
কি হয়েছে আন্টি, আবির কোথায়?
ওর সাথে দেখা করতে দিচ্ছে না।
তারিফ, তুই গিয়ে ডাক্তারের সাথে কথা বলতো। আন্টি, কিভাবে বলবো এসব, কে মেরেছে?
আমি কিছু জানি না, আমাকে প্রশ্ন করা বন্ধ করো।
কিছু হবে না, আপনি তো ভেঙে পড়বেন না।
আমি কিচ্ছু জানি না, আমার ছেলেকে সুস্থ করে দাও। আমি আজকেই বলেছিলাম ওকে বাসা থেকে যেন বের না হয়, শুনল না আমার কথা?
শান্ত হন আন্টি,
ডাক্তারের সাথে কথা বলে এলাম।
কি বললো ডাক্তার, কি হয়েছে আমার ছেলে?
আমার
ছেলে নাকি সুস্থ করে দাও কেউ।
আমার মনে হয় আন্টিকে নিয়ে আমার বাসায় যাওয়া উচিত।
হ্যাঁ তুই তাই কর।
তুই একা এদিকটা দেখতে পারবি তো?
হ্যাঁ পারবো, তুই যা। আর শোন, আমি আর তুই মিলে একটু ওই জায়গাটায় যাব।
কোন জায়গা?
যেখানে ঘটনাটা ঘটেছে, মানে আবিরকে যেখানে পাওয়া গেছে।
ভালো জিনিস বলেছিস তো। এক কাজ কর, তোর মামা তো ভাই আছে না, ওই যে ইন্সপেক্টর যে, ওনাকে বল না ব্যাপারটা।
আচ্ছা তুই এখন বাসায় যা,
আমাকে দরকার হলে কল দিস।
আবিরের মাকে অবশ্য নিজের বাসায় রেখে আবার হাসপাতালে যায়। আবিরের ব্যাপারটা অনেক বেশি রহস্যের সৃষ্টি করেছে। সেই ভুতুড়ে বাড়ি থেকে আসার পর থেকে সব যেন কেমন এলোমেলো হয়ে গেছে। আর তাছাড়া আবিরের এভাবে কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া কোমায় চলে যাওয়াটা অনেক বেশি ভয় কারো হয়ে দাঁড়িয়েছে অপসরিয়ার তারিখের সঙ্গে। আচ্ছা ব্যাপারটা কাকতালীয় নয় তো? নাকি আসলে ভুতুড়ে বাড়িটার সাথে আবিরের কোমায় যাওয়ার কোনো যোগসূত্র আছে? কিন্তু যা হচ্ছে তা তো ভুতুড়ে বাড়ি থেকে ফেরার পর থেকে শুরু হয়েছে। তবে কি এর পিছনে কোনো অতি প্রাকৃতিক ব্যাপার জড়িত আছে? না, এবার সব রহস্যের সমাধান করতেই হবে।
তোর ইন্সপেক্টর ভাইয়ার সাথে কথা বলেছিস?
হ্যাঁ বলেছি।
কি বলেছেন উনি?
ওই জায়গাটা একবার দেখে আসতে বলেছে, যদি কিছু পাওয়া যায়।
তাহলে চল আমরা গিয়ে দেখে আসি।
জায়গাটা বেশি দূরে না, কাছেই।
তাহলে তো এখনই দেখে আসা যায়।
আমি একটু আগেই জায়গাটা গিয়ে দেখে এসেছি।
তুই দেখেও এসেছিস, আমাকে সাথেও নিলি না?
আমি আসলে ফেলে রাখতে চাইছিলাম না রে।
যাই হোক, কিছু দেখলি?
না কিছু দেখিনি, তবে।
তবে কি?
একটা জিনিস পেয়েছি।
কি জিনিস?
একটা বক্স পেয়েছি।
কোথায় ওটা?
এই যে এইটা।
খুলে দেখিসনি?
না এখনো খুলিনি। খোলা কি ঠিক হবে? এমনও তো হতে পারে এটা অন্য কারো জিনিস।
তাও ঠিক। আচ্ছা এইটা আপাতত আমার কাছেই রাখলাম।
আচ্ছা কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি, একটা বক্স দিয়ে আমরা কি এমন বের করব?
হ্যাঁ আমিও তাই ভাবছি, তবে আমার মনে হচ্ছে আমার সূত্র পেয়ে গেছে।
ডাক্তারদের সাথে কথা বললাম, ওনারা বলছেন যে আবিরকে বেশি দিন এখানে থাকতে হবে না। এখন আর কোনো কিছুই তাদের পক্ষে করা সম্ভব না।
আবির যতদিন সুস্থ না হচ্ছে ততদিন আমাদের পক্ষে কিছুই করা সম্ভব না।
হসপিটালে সাত দিন রাখার পরে আবিরকে বাসায় নিয়ে আসা হলো। আবিরের শারীরিক অবস্থা আগের মতোই, খাটে পড়ে থাকা যেন জীবন্ত লাশ একটা। আবিরের এই অবস্থা দেখে মনে মনে খুব অশান্তিতে ভোগে তারিফ। কখনো কি ভাবতে পেরেছিল নিজের প্রাণ প্রিয় বন্ধুটির এই পরিণতি হবে? এদিকে অপসরের কাছে থাকা বাক্সটিও অপসরি খুলে দেখেনি। সবারই এখন চিন্তা শুধু আবিরকে নিয়ে, কি হবে আবিরের শেষ পরিণতি? এই ভাবি কি জীবন্ত লাশ হয়ে কাটাতে হবে বাকি জীবন? আবিরকে বাড়িতে নিয়ে আসার পর প্রায় চার দিন নজর কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল অপসরি আর তারিফ। কাজ শেষ করে আবিরের বাসায় একসাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওরা। পরদিন সন্ধ্যা সাতটার দিকে আবিরের বাসায় চলে আসে অপসরি এবং তারিফ। আবিরের মায়ের সাথে কথা বলে আবিরের রুমের দিকে যায় অপসরি। তারপর,
তারিফ তুই আন্টির সাথে কথা বল, আমি আবিরের রুমে যাচ্ছি। কথা বলছে কিন্তু এভাবে কেন? তারিফকে ডাক দি।
কাউকে কাউকে ডাকবো না প্লিজ, আমি শুধু তোমার সাথে কথা বলতে চাই।
এইসব কি বলছে? হ্যাঁ এই আবির,
আমি আবির না।
কি হয়েছে এত জোরে ডাকলি যে? অপসরি
আমি ডাকিনি তো।
এভাবে কথা বলছিস কেন? কি হয়েছে?
আমার না খুব কষ্ট, খুব।
দেখ এভাবে একদম কথা বলবি না, জানিস তো আমি ভয় পাই।
তাই তুমি বুঝি অনেক ভয় পাও, তাই তো ওই বাড়িতে গিয়েছিলে।
কোন বাড়ি? কোন বাড়িতে গিয়েছিলাম?
এত তাড়াতাড়ি ভুলে গেলে? ওই যে ওই ভুতুরে বাড়িতে, আমাকে যে বাড়িতে ফেলে এলে।
না না,
কি হয়েছে? তুই কখন এলি? আমি সে কখন থেকে তোকে রাখছি?
এভাবে কথা বলছিলি কেন এতক্ষণ?
আমি তো কিছুই বলিনি। আবির, আবির কি সব যেন বলছে?
আবির, আবির কিভাবে কথা বলবে? ও তো কোমাতে।
তুই আমার কথা বিশ্বাস কর, আবির কথা বলছিল।
তুই বাসায় যা, তুই বাসায় যা, আমার এখানে আর ভালো লাগছে না, আমি আসি।
আবিরের বাসা থেকে খুব দ্রুত বেরিয়ে গেল তারিফ, ভয়ে আতঙ্কে মাথা কাজ করছে না। আচ্ছা অপসরি হঠাৎ এভাবে কেন কথা বলল ওর সাথে? ওকে কি ভয় দেখানোর জন্য এমন করছে, নাকি অন্য কোনো ব্যাপার আছে এর মধ্যে? না, অপসরি এমন ভাবে ভয় দেখানোর মেয়ে তো না। আবার অপসরি বলছে আবির কথা বলছিল, কিন্তু আবিরের পক্ষে তো এখন কথা বলা সম্ভব না, আর কথা বললে সেটা তো তারিফ দেখতেই পেত না। কিছু মেলাতে পারছি না, ক্রমশ সব যেন আরো জটিল হয়ে উঠছে। এখন এই ব্যাপারে কাকে সবকিছু বলা যায়? কে আছে এমন যে সমাধানের রাস্তা খুঁজে পাবে? অনেকক্ষণ ভাবার পর একজনের কথা মনে আসে তারিফে। তারপর আর দেরি না করে ফোন দেয় ইন্সপেক্টর প্রান্তকে, একমাত্র উনি সাহায্য করতে পারবেন এ ব্যাপারে। প্রায় 22 মিনিট ফোনে কথা হয় তারিফ এবং ইন্সপেক্টর প্রান্তর। পরদিন কথা মতো ইন্সপেক্টর প্রান্তর বাসায় হাজির হয় তারিফ এবং অপসরি।
তার মানে তুই বলতে চাইছিস ব্যাপারটা মোটেও স্বাভাবিক নয়, তাই তো?
হ্যাঁ ভাইয়া, আমার কাছে তো তাই মনে হচ্ছে।
অপসরি, তোমার কি মনে হচ্ছে?
ভাইয়া, আমি এখন ঠিক কোন যুক্তি দিয়ে এই ঘটনাকে বিচার করব তাই বুঝতে পারছি না।
আচ্ছা আমাকে একদম প্রথম থেকে সব বলবে প্লিজ, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হতো।
আমি বলছি, একদিন সকালবেলা আবির আমাকে কল দেয়, দিয়ে বলে ওর বাসায় যাওয়ার জন্য। ওর কথা মতো আমি ওর বাসায়ও চলে যাই। যাওয়ার পর আবির আমাকে বলে ও নাকি কোনো একটা ভূতুরে বাড়ির সন্ধান পেয়েছে যেখানে আমরা বেড়াতে যাব। প্রথমে আমি না করলেও পরে ঠিকই রাজি হয়ে যায়।
ওরা সব কাজ করে আমাকে না জানিয়ে।
আবির ভাবে অপসরি যদি রাজি না হয় তাই ওকে আমরা বলি আবিরের দাদা বাড়ি যাব।
আচ্ছা একটা কথা বলতো, কোন ভূতুরে বাড়িতে যাওয়া নিয়ে কি অনেক আগে থেকেই তোদের কোনো প্ল্যান ছিল?
একদমই না।
বুঝলাম। তারপর?
তারপর আমাদের প্ল্যান অনুযায়ী আমরা ট্রেনে করে রওনা দেই।
এর মধ্যে কি আবিরের মধ্যে কোনো চেঞ্জ এসেছিল, মানে অন্য কিছু লক্ষ্য করেছিলি নাকি?
না, তবে
তবে আবির একটু চিন্তিত ছিল, আমার তাই মনে হয়েছে।
তারপর?
তারপর ওখানে গিয়ে একটা জিনিস লক্ষ্য করি, সেটা হলো ওই বাড়ির কেয়ারটেকারের আচরণ। মনে হচ্ছিল আমাদেরকে দেখে কিছুটা বিরক্তই হয়েছে।
আচ্ছা ওই বাড়ির সন্ধান আবির কিভাবে পেল? মানে ও কি ওই এলাকার লোক নাকি?
না, আর কিভাবে জানলো তা আমাদের কাউকেই বলেনি।
আমি খোঁজ নিয়ে যা জানলাম তাতে ওই বাড়িতে কিছু সমস্যা হয়, এলাকার লোক তাই বলেছে।
আমরা কিন্তু ওই বাড়ির মধ্যে তেমন কিছুই খেয়াল করিনি।
এই তুই ভুলে গেলি নাকি সব? আবির ট্রাঙ্কটা যে গায়েব হয়ে গেল।
কোন ট্রাঙ্ক?
আমরা যেদিন যাই সেদিন আবির ওর জিনিসপত্রের সাথে একটা বিশাল ট্রাঙ্ক নিয়েছিল।
কি ছিল ওটায়?
তা আমাদের বলেনি, আমরা ভেবেছিলাম হয়তো দরকারি কিছু আছে ওটায়, তাই আর জিজ্ঞেস করিনি।
পরে খুলে দেখাইনি?
না, সময় পাইনি, তার আগেই ওই ট্রাঙ্কটা গায়েব হয়ে গেছে।
মানে কি, তোরা কোথায় ছিলি? কেউ খেয়াল রাখিস নি কেন?
ওখানে গিয়ে খাওয়ার পর আমার এত ঘুম পাচ্ছিল, আমি আবিরকে বলে দেই যে বাইরে ছবি তুলতে যাব না, তাই আবির একাই চলে যায়, আর অবসরে বাইরে হাঁটতে গিয়েছিল।
তার মানে বাসায় তুই একাই ছিলি?
হ্যাঁ, ঘুমাচ্ছিলাম, তারপর ঘুম থেকে উঠে দেখি ট্রাঙ্কটা নেই।
তার মানে চুরি হয়েছে, তাই তো?
হ্যাঁ, তাছাড়া তো হওয়ার মতো কিছু পাচ্ছি না।
আচ্ছা, আর কিছু চুরি হয়নি?
ঠিক বলেছেন তো, আমরা তো ব্যাপারটা ভাবিনি। আসলেই তো ওই ট্রাঙ্কটা ছাড়া তো আর কিছুই চুরি হয়নি।
তাহলে শুধু ট্রাঙ্কটাই চুরি হয়েছে? তোরা তো জানতি না যে ট্রাঙ্কে কি ছিল। তাহলে চোর কি জানতো ট্রাঙ্কে কি ছিল?
ভাইয়া, ট্রাঙ্ক চুরির পরে আবির আমাদের বলেছিল যে ট্রাঙ্কে নাকি মাটির কিছু জিনিস ছিল।
মাটির জিনিস ঢাকা থেকে বয়ে এত দূরের ভুতুরে বাড়িতে কেন নিয়ে যাবে? আচ্ছা, ওই ট্রাঙ্কটা আর কে কে দেখেছিল?
কেয়ারটেকার দেখেছিল।
আমাকে একটু ভাবতে দে, রহস্য তো কিছু একটা আছে।
কুয়াশা
ABC Radio 89.2 FM
Kuasha
দ্বিতীয় পর্ব শুনলাম আমরা। ওই ঘটনার পর খুব দ্রুত ঢাকায় ফিরে আসে আবির, তারিফ এবং অপসুরি। তারপর দুদিন কেমন করে কেটে গেল অপসুরির এবং তারিফের। দুদিন পরে হঠাৎ অপসুরি ফোন পায় তারিফের এবং শোনে একটি অ্যাক্সিডেন্টের কথা, অর্থাৎ আবিরের অ্যাক্সিডেন্ট। তাড়াহুড়ো করে দৌড়ে দুজন চলে যায় আবিরকে দেখতে যে হাসপাতালে আবিরকে ভর্তি করানো হয়েছে, এবং সেখানে গিয়ে জানতে পারে যে আবির একেবারে কোমায় চলে গেছে। আবিরের মা বাইরে বসে কান্নাকাটি করছে। অনেক জিজ্ঞাসা করার পর তেমন কিছু জানা গেল না, কিন্তু যেখানে আবিরকে পাওয়া গিয়েছিল অজ্ঞান অবস্থায় সেই জায়গাটাতে যাওয়ার কথা বলে, এবং সেই জায়গাটাতে গিয়ে তারিফ সেখানে একটা বক্স খুঁজে পায়। সেই বক্সের ভিতর কি আছে অপসুরি জিজ্ঞেস করাতে সে বলে সে খুলে দেখেনি। এই অবস্থায় কি করবে চিন্তা করতে করতে একজনের নাম ওদের মাথায় আসে, সে হচ্ছে ইন্সপেক্টর প্রান্ত, যার কাছে গিয়ে সবকিছু খুলে বলে। এর মধ্যে আবার আবিরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে অপসুরি গিয়ে অপসুরির সঙ্গে কথা বলে, আবির উল্টোপাল্টা আচরণ করে, কিন্তু সে তো কোমায়, সে কি করে কথা বলবে। তো যাই হোক, সবকিছু শুনবার পরে ইন্সপেক্টর তারিফ জিজ্ঞেস করে তাদেরকে যে সেই বাড়িটিতে গিয়েছে সেটা কার বাড়ি তারা কিছু জানে কিনা। তারা জানায় যে সেটা আবির কি করে খুঁজে পেয়েছিল কিছুই বলতে পারে না, কিন্তু সবকিছু মিলিয়ে যেটা দেখা যায় যে সেখান থেকে ফিরে আসার পরে এই অবস্থা আবিরের। আর এটা তারা ইন্সপেক্টর প্রান্তকে জানায় যে সেখানে গিয়ে আবির যে ট্রাঙ্কটা নিয়ে গিয়েছে সেই ট্রাঙ্কটা হারিয়ে যায়। ইন্সপেক্টর প্রান্ত যখন জিজ্ঞেস করে সেই ট্রাঙ্কের ভেতর কি ছিল, তখন অপসুরি এবং আবির জানায় যে সেই ট্রাঙ্কের ভেতর কিছু মাটির জিনিসপত্র ছিল যে আবিরের মা দিয়েছিল গ্রামের বাড়িতে নিয়ে যেতে। ইন্সপেক্টর প্রান্ত ভীষণ অবাক হয় যে গ্রামের বাড়ি থেকে মাটির জিনিসপত্র নিয়ে যায় নাকি। এখানে শেষ হয়ে গেছে দ্বিতীয় পর্ব, অর্থাৎ আমরা শেষ পর্বে যাব। এখন শেষ পর্বে আমাদের রহস্যের সমাধান হয়তো আমরা খুঁজে পাব। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 এফএম, সঙ্গে আছি শারমিন। কথা বলতে বলতে হঠাৎ চুপ করে গেল, ঠিক কি করবে বুঝতে না পেরে তারিফও চুপ করে বসে গেল। এদিকে অপসুরি নিজের ব্যাগ থেকে কুড়িয়ে পাওয়া সেই বাক্সটা বের করে এগিয়ে নিয়ে গেল ইন্সপেক্টর প্রান্তর দিকে। ইন্সপেক্টর প্রান্ত দেরি না করে খুলে ফেললেন বাক্সটা।
এটা কোথায় পেয়েছিস?
আবির যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিল সেখানে পেয়েছি।
কিন্তু এতে তো সব মেয়েদের জিনিস, হাতের আংটি, বালা, গলার মালা,
এগুলো সব সোনার গয়না।
এটা তো অন্য কারো হতে পারে।
তা ঠিক, কিন্তু আমার কেন যেন মনে হলো এটার সাথে কোনো যোগসূত্র থাকতে পারে।
ওই ভুতুরে বাড়িটাও ঠিক সন্দেহের বাইরে নয়।
হ্যাঁ ভাইয়া, ওই বাড়িতে আসলেই কিছু একটা আছে, আমি নিজ চোখে দেখেছি।
তাই নাকি?
আর বলবেন না, রাতে কি দেখতে কি দেখেছে তাই নিয়ে ভয় মারা যাচ্ছে।
না ভাইয়া, আমি সত্যি বলছি একদম, অপসরি তো আমার কথা শুনতেই চায় না।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আমাকে বল, আমি শুনতে চাই তোর সাথে ঠিক কি করেছিল ভূত।
না 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 না, আমি বলতে পারবো না। অপসরি তুই বলে দে তো, আমার জিনিসটা ভাবতেই গলা শুকিয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, আমি বলছি। সেদিন রাতে ও পানি খেতে ওঠে, হঠাৎ মাটি কাটার মতো নাকি কি একটা শব্দ ওর কানে আসে। ও প্রথমে ভেবেছিল যে মনে হয় ভুল টুল শুনছে হয়তো বা, এত রাতে কে বা মাটি কাটবে। কিন্তু পরে দেখল যে ও নাকি ঠিকই শুনেছিল, তারপর দেরি না করে নিচে নেমে গেল। মাটি কাটার শব্দটা বাড়ির পেছন দিক থেকে নাকি আসছিল। ও দরজা খুলতে যাবে, ঠিক সেই সময় দরজা একা একাই নাকি খুলে যায়। আর তখনও দেখতে পায় ওর সামনে কালো কাপড় পরা কে একজন দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ওকে তার নিজের দিকে টেনে নিতে চাইছে। ও সারা শরীরে শক্তি হারিয়ে ফেলেছিল, হঠাৎ আমার গলার আওয়াজ পেয়ে যেন জানে পানি ফিরে পায়, তারপর দোতলার দিকে দৌড় দেয়। শুধু তাই না, পরদিন সকালবেলা আবির নাকি বাথরুমে কি যেন একটা দেখেছিল, ওই জন্যই তো তাড়াতাড়ি করে আমরা ঢাকায় চলে আসি।
তার মানে শুধু তুমি কিছু দেখোনি তাই তো?
জি ভাইয়া, তবে ভূতুরে বাড়ি ছেড়ে আমার কেন যেন আসতেই মন চাইছিল না।
কেন, বাড়িটা কি খুব সুন্দর ছিল নাকি?
না না, বাড়ি আহামরি কিছু সুন্দর ছিল না।
তাহলে?
ওখানে গিয়ে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছিল, এই ধরেন 17-18 বছর বয়স, এত কিউট একটা মেয়ে, আমি কখনোই মেয়েটাকে ভুলতে পারবো না, এত সুন্দর চোখ মেয়েটার।
তোমরা আর জিনিস পাও না বুঝলে।
না ভাইয়া, আসলে মেয়েটা অনেক সুইট, নাম মার্সিয়া, মার্সিয়া আমিন মনে হয়। হ্যাঁ মার্সিয়া আমিন।
মার্সিয়া? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নামটা খুব চেনা চেনা লাগছে আমার, কোথায় যেন শুনেছি ঠিক মনে করতে পারছি না।
এই যে এবার ভাইয়া পড়েছে ওই মেয়েটাকে নিয়ে।
না না তেমন কিছু না, শুধু মনে হলো নামটা যেন কোথায় শুনেছি আমি। যাই হোক, আমি পরে ভেবে আবিরের ব্যাপারটা জানাবো, খুব পেঁচালো কেস এটা।
ইন্সপেক্টর প্রান্তর সাথে কথা বলে তারিফ আর অপসরি যার যার বাসার উদ্দেশ্যে বের হয়ে গেল। যাওয়ার সময় অপসরি কুড়িয়ে পাওয়া বাক্সটাও নিয়ে গেল। কে জানে কার এত দামি গয়নাগুলো এভাবে রাস্তায় ফেলে গেছে, না জানি এই গয়নার চিন্তায় তার কি অবস্থা। বাসায় ফিরে অনেকটা দেরি হয়ে গেল অপসরির, আজকাল রাস্তায় যা ট্রাফিক জ্যাম, এক ঘন্টার পথ 2 ঘন্টা লাগে যেতে। খুব ক্লান্ত শরীর নিয়ে নিজের খাটে শুয়ে পড়ল অপসরি। হঠাৎ মনে হল কেউ যেন ঠিক ওর সামনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ ঠিকই তো দেখছে, ওর সামনেই তো সেই মেয়েটা দাঁড়িয়ে আছে যাকে অপসরি ভুতুরে বাড়ির পাশের মাঠে দেখেছিল। সেই মেয়েটা টানা টানা মায়া ভরা চোখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। অপসরি আস্তে আস্তে উঠে বসল খাটে। অপসরির দেখা দেখি মেয়েটা অপসরির খাটের এক কোণে বসে পড়ল। আজকে মেয়েটার মুখটা খুব মলিন দেখাচ্ছে, মাথা নিচু করে বসে আছে মেয়েটা, আর চোখের দৃষ্টি মেঝের দিকে।
তুমি এখানে?
তুমি আমার সাথে কথা না বললে চলে এসেছো, আমি খুব কষ্ট পেয়েছি।
তুমি আমার বাসা কিভাবে চিনলে, আমি তো তোমাকে ঠিকানা দিইনি।
জানো আমার না খুব কষ্ট, কাউকে বলার মতো পাচ্ছি না।
কি কষ্ট তোমার, আমাকে বলবে?
হ্যাঁ তাই তো এত কষ্ট করে তোমার কাছে এলাম।
তাহলে বলো আমাকে কি হয়েছে তোমার।
আমি না একা একা থাকতে পারি না, ওই অন্ধকার বাড়িতে খুব ভয় লাগে।
কোন অন্ধকার বাড়ি?
যে বাড়িতে আমাকে রেখে এসেছো, ওই ভুতুরে বাড়িতে।
তুমি ওখানে থাকো?
হ্যাঁ আমি তো তোমাদের সাথেই গিয়েছি।
আমি তো তোমাকে দেখলাম না।
কিভাবে দেখবে, আমি তো বেঁচে নেই।
মরা মানুষকে কি দেখা যায়?
কি কি বলছো?
আমার জিনিসটা আমার মার কাছে গিয়ে দিয়ে এসো, কেমন? আর আমাকে খুব তাড়াতাড়ি নিয়ে এসো।
কোথায় গেল, কোথায় গেল মেয়েটা? এই মাত্রই তো এখানে ছিল। মার্সিয়া, মার্সিয়া, মার্সিয়া!
নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অপ্সরী। চোখের সামনে থেকে মেয়েটা কোথায় গায়েব হয়ে গেল? তবে কি এতক্ষণ যা হয়েছে সবই ওর মনের ভুল ছিল? মেয়েটাকে নিয়ে এত ভেবেছে বলে কি এমন হয়েছে ওর সাথে? নিজেকে অনেক কষ্টে শান্ত করে অপ্সরী। প্রায় অনেকক্ষণ কেটে যাওয়ার পর কি ভেবে ফোন দেয় তারিফকে। এদিকে ইন্সপেক্টর প্রান্ত থানায় কিছু জিনিস চেক করতে গিয়ে খেয়াল করে একটা নাম, সেই নামটি হল মার্সিয়া আমিন।
দৃশ্য ১৮।
তুমি কি শিওর মেয়েটার নাম মার্সিয়া আমিনই ছিল?
জি ভাইয়া, আমার কোনো ভুল হচ্ছে না, ওর নাম মার্সিয়া আমিন।
মেয়েটা কি কি বলেছে?
তেমন কিছুই না, আমি জানতে চেয়েছিলাম যে বেড়াতে এসেছে কিনা আর কোন বাসায় উঠেছে, এটুকুই।
কি বলেছে এর উত্তরে, মানে কোথায় উঠেছে সেটা বলেছে কি?
না, তবে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে, ওই ভুতুরে বাড়ির আশেপাশের কোনো বাড়িতে হয়তো।
তাহলে তো ওখানে খোঁজা শুরু করতে হবে।
কেন ভাইয়া, কি হয়েছে?
ওই যে আমি বলেছিলাম না যে নামটা খুব পরিচিত লাগছে, কোথায় যেন শুনেছি। ওর নামে বেশ অনেকদিন আগে নিখোঁজে ডায়েরি করা হয়, মেয়েটা অনেকদিন ধরেই নিখোঁজ।
ঠিক কতদিন?
ডেটটা ঠিক খেয়াল নেই, তবে গত মাসে।
তার মানে আমরা ভূতুরে বাড়িতে যাওয়ার কিছুদিন আগে।
শুধু যে নিখোঁজ তাই নয়, বাসা থেকে সাত ভরি সোনা নিয়ে পালিয়েছে।
ভাইয়া, তার মানে কি ওই কুড়িয়ে পাওয়া বক্সটা ওর?
ওটা যদি ওর হয় তাহলে এখানে কিভাবে আসলো?
একটা ঘটনা বলবো ভাইয়া, যদিও বা আপনি বিশ্বাস করবেন না।
হ্যাঁ বলো।
গতকাল রাতে মার্সিয়ার সাথে আমার কথা হয়েছে।
মানে কিভাবে?
ইন্সপেক্টর প্রান্তকে সব খুলে বলে অপ্সরী। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে ইন্সপেক্টর প্রান্ত তারিফকে ফোন দিলেন। তার কাছে এখন সব জলের মতো পরিষ্কার। যদি ভুল করে না থাকেন তবে এই ব্যাপারে একমাত্র সাহায্য করতে পারেন আবিরের মা, কারণ আবির আর কথা বলার মতো অবস্থায় নেই। বেশি সময় নষ্ট না করে ইন্সপেক্টর প্রান্ত অপ্সরী এবং তারিফকে নিয়ে চলে গেল আবিরের বাসায়। তারপর আবিরের মায়ের কাছ থেকে সব জানতে চাইলেন। তিনি প্রথম থেকে সব বলতে শুরু করলেন। আজ থেকে প্রায় ৬ ৭ মাস আগের কথা। ফোনের রং নাম্বারে একটা মেয়ের সাথে পরিচয় হয় আবিরের। মেয়েটার নাম মার্সিয়া আমিন। কলেজ পড়ুয়া এই মেয়ের সাথে ফোনে কথা বলতে বলতে আবির আর মার্সিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রথম প্রথম ব্যাপারটা আবির মাকে কিছু না বললেও পরে মার্সিয়া সম্পর্কে মায়ের কাছে জানায় আবির। এভাবে ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে একজন মার্সিয়া আবিরকে কিছু না জানিয়ে সোজা বাড়ি থেকে পালিয়ে চলে আসে আবিরের বাসায়। তারপর কথা কাটাকাটি শুরু হয় মার্সিয়া আর আবিরের মধ্যে।
এটা তুমি কি করেছো, তোমার কোনো আইডিয়া আছে?
আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি আমাকে ভালোবাসো তো, তাহলে আমাকে বিয়ে করতে তোমার কি সমস্যা?
এইভাবে বাসা থেকে গয়না চুরি করে কেউ পালায়? তুমি তো চোর একটা।
হ্যাঁ আমি চোর, কিন্তু আমি আর ফিরতে পারবো না। হয় তুমি আমাকে বিয়ে করবে, না হয় আমি সুইসাইড করব।
তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো।
মার্সিয়ার সাথে কথা শেষ করে বাসা থেকে বেরিয়ে যায় আবির। এদিকে সাথে সাথে মার্সিয়ার রুমের দরজা আটকে দেয়। আবিরের মা অনেক ডাকাডাকি করে যখন কোনো সাড়া পায় না তখন আবিরকে ফোন দিয়ে বাসায় এনে দরজা ভাঙে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ফ্যানের সাথে ঝুলে আছে মার্সিয়ার প্রাণহীন দেহটি। আবির নিজে পুলিশের কাছে ধরা দিতে চাইলেও মায়ের কথা ভেবে সিদ্ধান্ত পরিবর্তন করে। তারপর অনেক ভেবে ঠিক করে মার্সিয়ার লাশ গুম করে দেয়া, আর ফ্রেন্ডসদের কাছে বিষয়টা তুলে ধরে ভূতুরে বাড়ি ভ্রমণ। ওই ভূতুরে বাড়ির কেয়ারটেকার আবিরের পূর্ব পরিচিত ছিল, তাই খুব সহজেই সব ব্যবস্থা করে ফেলে। ফ্রেন্ডসদের চোখে ধুলো দিয়ে সেই ভূতুরে বাড়িতে নিয়ে যায় মার্সিয়ার লাশ, সেই বড় ট্রাঙ্কে করে। সেদিন রাতে তারিফ ভুল কিছু দেখেনি, শুধু ভুল বুঝেছে। ভূতুরে বাড়ির পেছনে আবির মাটি কেটে পুঁতে দিয়ে আসে মার্সিয়ার লাশ, যা তারিফ ভূতের কাজ ভেবে ভয় পেয়েছিল। কেউ যাতে দেখলে ভূত মনে করে সেই জন্যই আবির কালো পোশাক পরে ভুতুরে বাড়ির পেছনে যায়। যখন দেখে তারিফ দরজা খুলে বাইরে আসছে, ঠিক তখনই তারিফকে ভয় দেখায়। তারপর কাজ শেষ হয়ে যাওয়ার পর আর দেরি না করে ভূত দেখে ভয় পাওয়ার নাটক করে তাড়াতাড়ি ঢাকায় ফিরে আসে। ঢাকা ফিরে আবির আবার নিজের ভুল বুঝতে পারে, কিন্তু এখন আর কিছু করা সম্ভব না জেনেও শুধু গয়নাগুলো ফেরত দেওয়ার জন্য রওনা হয় মার্সিয়ার বাড়ির উদ্দেশ্যে। আর তখনই ঘটে দুর্ঘটনা, একে একে সব বলে দেন আবিরের মা। কথা শেষ করে ইন্সপেক্টর প্রান্ত আর দেরি না করে ওই থানায় খবর দেয়। ওই ভূতুরে বাড়ির পেছনের মাটি খুঁড়ে পাওয়া যায় মার্সিয়ার লাশ। তারপর গয়না সহ মার্সিয়ার লাশ হস্তান্তর করা হয় মার্সিয়ার পরিবারের কাছে। আবিরের শারীরিক কোনো পরিবর্তন না হওয়ায় ওকে এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। এই ঘটনা ঘটে গেছে আজ অনেক দিন হল, কিন্তু আজও ভূতুরে বাড়ির সামনের মাঠে বসে থাকতে দেখা যায় এক মেয়েকে, যার চোখগুলো অনেক সুন্দর।
আমি কি তোমার সাথে একটু কথা বলতে পারি?
জি বলুন। আমি মিমু।
তোমার নাম কি?
আমি মার্সিয়া।
মার্সিয়া, আমি একটা কথা বলি, তোমার চোখগুলো না খুব সুন্দর, খুব, আমি না এরকম চোখ কখনো কারো দেখিনি।
তাই?
হ্যাঁ, সৃষ্টিকর্তা তোমার চোখগুলো কত সুন্দর করে বানিয়েছেন।
এতক্ষণ ধরে শুনলেন আজকের কুয়াশা। আজকের গল্পের নাম ছিল অতঃপর, লিখেছেন ফাতেমা কাইমি, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন শেখ উস্তাবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন খালিদ। আর জানিয়ে দিচ্ছি তাদের নামগুলো, যারা আজকের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তারিফের চরিত্রে অভিনয় করেছেন সারথী, আবিরের চরিত্রে আপেল, অপসরি হয়েছেন শাড়ি, মার্সিয়ার চরিত্রে অভিনয় করেছেন কাইমি, আবিরের মায়ের চরিত্রে ছিলেন মিনু, ইন্সপেক্টর প্রান্তর চরিত্রে ছিলেন সমন্বয় এবং আগন্তুকের চরিত্রে ছিলেন কায়নাথ। এই ছিল আজকের কলাকুশলীদের নাম কুয়াশায়। আগামী সপ্তাহে আবার ঠিক একই সময় হাজির হয়ে যাচ্ছি নতুন গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই এবিসির সঙ্গে থাকবেন আর ভালো থাকবেন। শুভরাত্রি।
কুয়াশা।